তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র আলা হযরত রহমতুল্লাহি তাআলার উরুস মুবারক উপলক্ষে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলার উরুস উপলক্ষে আন্তরিক মুবারকবাদ আপনাদেরকে জানাই। আর ওই দিন খুবই সন্নিকটে, যে দিনের অপেক্ষায় আমরা পুরো বছর থাকি, যে দিনে আলা হযরত রহমতুল্লাহি তাআলার উরুস মুবারক আমরা উদযাপন করি। দেখতে দেখতে দিনটাও খুবই নিকটে আমাদের চলে আসছে, সেই সুমহান দিন আমরা পাবো। আর সেখানে ইজতেমায়ে জিকির ও নাত মাহফিল বা নিজের ঘরে ফাতিহা করারও সেই সৌভাগ্য আমরা অর্জন করব। আর মাদানী চ্যানেল আমাদেরকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য পুরো 10 দিনব্যাপী এই প্রোগ্রামের আয়োজন করেছেন। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা সকালে এবং সন্ধ্যায় আমার উপর 3-3 বার করে দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাবারক ও তাআলা তোমাদের ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত আপনাদেরকে শোনাবো। হামদে বারী তাআলা আর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনাবো আজকের অনুষ্ঠানে। সাথে একটি বিষয়ও রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আর যে মহান ব্যক্তিকে কেন্দ্র করে এই আয়োজন মাদানী চ্যানেলে, সেই মহান ব্যক্তির জীবনীর একটি পার্ট, একটি অধ্যায় আমরা নিয়েছি আজ আলোচনা করার জন্য। সাইয়েদ আলা হযরত রহমতুল্লাহি তাআলাই, তার যে জ্ঞান ছিল, তার যে এক জ্ঞান অর্জনের এক ইচ্ছা ছিল, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানাবো আজকের ইনশাআল্লাহ তাআলা। বিষয় কী রেখেছি এবং কী নিয়ে আলোচনা করব, আর আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আমরা যারা ছোটো আছি, লেখাপড়া করছি, আমাদের মন মানসিকতা তৈরি হবে জ্ঞান অর্জনের ব্যাপারে। এবং আলা হযরতের জ্ঞান অর্জনের ব্যাপারে যখন শুনবো কথাগুলো, আমাদেরও ইচ্ছা হবে আমরা এই বয়সে অধ্যয়ন করা শুরু করে দেই, দেখি কী কী পাওয়া যায় আর কী কী শেখা যায়। অনুষ্ঠানের শুরুতে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপরে বিষয় জানাবো আপনাদেরকে, এরপরে আপনার আজকের অনুষ্ঠানে কল এসএমএসগুলো নেওয়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বিষয় আগে জানিয়ে দিই দর্শক শ্রোতা, এরপর ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো আপনাদেরকে। আলা হযরত রহমতুল্লাহি তাআলাই ছোটোবেলা থেকেই জ্ঞান পিপাসু যাদেরকে বলি আমরা, এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন আলা হযরত রহমতুল্লাহি তাআলাই। জ্ঞান অর্জনের ক্ষেত্রে এবং জ্ঞান ছড়ানোর ব্যাপারে, অর্থাৎ নিজে জ্ঞান অর্জন করা এবং অপরকে জ্ঞান দান করা, এই দুটি বিষয়ই আলা হযরত রহমতুল্লাহি তাআলার মধ্যে খুবই প্রিয় একটা কাজ ছিল। এই দুইটি কাজ, জ্ঞান অর্জন করা এবং কাউকে জ্ঞান শেখানো, অর্থাৎ বিদ্যা শেখানো, লেখাপড়া শেখানো বা যেটাই আমরা বলি না কেন, এই দুইটি কাজ আলা হযরত রহমতুল্লাহি তাআলার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। জ্ঞান শিক্ষা, জ্ঞান অর্জন করা এবং জ্ঞান দান করা। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলার জ্ঞানের কথা যখন আসে, হয়তো লেখক যারা আছেন তারা থেমে যায় একটা সময়। আজ যে বিষয় আমি নিয়েছি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য বা কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য, জ্ঞানের সমুদ্র আলা হযরত, জ্ঞানের সমুদ্র আলা হযরত কেমন একজন মহান ব্যক্তি হলে, কেমন জ্ঞানের অধিকারী হলে, এই কথা মানুষ বলে জ্ঞানের সাগর বা জ্ঞানের সমুদ্র আলা হযরত। আজ ইনশাআল্লাহ তাআলা জানবো আমরা এই বিষয়টা নিয়ে। আগে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জি তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসীন, ওয়াল কুরআনিল হাকীম, إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر صدق الله العظيم
سبحان الله سبحان الله আজ যে কোরআন পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম এবং স্ক্রিনে এর কিছু অর্থাৎ তর্জমা আমরা দেখলাম প্রতিটি আয়াতের শর্ট তর্জমা আমরা স্ক্রিনের মধ্যে দেখলাম যদি আমরা এই কোরআনকে প্রতিদিন তেলাওয়াত করি এবং এর তর্জমা যদি আমরা কাঞ্জুলিমান থেকে অধ্যয়ন করি অর্থাৎ কাঞ্জুলিমান থেকে পড়ি আর এই কাঞ্জুলিমান পুরো দুনিয়াবাসীর কাছে এতটাই মকবুল আর এতটাই প্রিয় আর যদি আমরা চতুর্দিকে দেখি সবাই এই কাঞ্জুল ইমানকে গ্রহণ করে নিয়েছেন কেনই বা করবেন না কাঞ্জুল ইমান তো আলা হজরতের লেখা সেই জ্ঞানের সমুদ্র আলা হজরতের লেখা এই কাঞ্জুল ইমান আর এই কাঞ্জুল ইমানের মধ্যে প্রতিটা শব্দ প্রতিটা কথা যেভাবে আল্লাহ তাবারকতালা ইরশাদ করেছেন আয়াতে কারিমা ঠিক যেভাবে তুলে ধরার দরকার যেভাবে ফুটিয়ে তোলার দরকার সাধারণ মানুষের কাছে আলা হযরত রহমতুল্লাহি তাআলাই সেভাবেই ধরেছেন অন্য অন্য তর্জমা পড়বেন আপনি দেখবেন সেখানে কী লেখা আছে আর আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলাই যখন ইশকে রসুলের মধ্যে ডুবে গিয়ে এই কোরআনকে তর্জমা করেছেন তার মধ্যে স্বাদই এক ভিন্ন তার মধ্যে ভালোবাসাই এক ভিন্ন আপনি যখন অধ্যয়ন করবেন এই কাঞ্জুল ইমান যখন তর্জমা পড়বেন তখন বুঝবেন যে কোরআনটাই ইশকে রসুলে ভরপুর আর কেনই বা হবে না আলা হযরত রহমতুল্লাহি তাআলাই এই তর্জমা লিখেছেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কাঞ্জুল ইমান থেকে তর্জমা পাঠ করে কোরআনের ভালোবাসা আরও নিজের অন্তরে বৃদ্ধি করার তৌফিক আল্লাহ দান করুক আমাদেরকে তেলাওয়াত তো শুনে নিলাম হামদে বাড়ি তালাও শুনব ইনশাআল্লাহ তাআলা যে বিষয় আজ নিয়েছি দর্শক শ্রোতা জ্ঞানের সমুদ্র আলা হযরত আলা হযরত রহমতুল্লাহি তাআলাই যেই দিকে তাকাতেন আলা হযরত রহমতুল্লাহি তাআলাই ওই দিকটাকে পরিপূর্ণ করে দিতেন হোক সেটা দুনিয়াবি আর হোক সেটা দিনই যেই দিকটাতেই তাকাতেন যখন আলা হযরত রহমতুল্লাহি তাআলাই মনে করলেন যে মানুষ শিরিকের মধ্যে ডুবে গেছে আল্লাহ তাবারক তাআলার প্রতি কেমন ইমান থাকা দরকার কেমন ইমান রাখতে হবে কতটুকু রাখতে হবে আর কিভাবে জানতে হবে। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা ইশকে ইলাহিতে ডুবে আল্লাহ তাবারক ও তাআলার আল্লাহ তাআলার প্রতি ঈমান কিভাবে সাধারণ মানুষ রাখবে এ ব্যাপারে তিনি কলম তুলেছেন। যখন আল্লাহ হযরত দেখলেন চতুর্দিকে গোমরাহি ছড়িয়ে পড়ছে, ইশকে রসুলের যে এক অন্তরের মধ্যে ইশকে রসুল থাকা দরকার এর কিছু কমতি আছে, নবীর শানে বেয়াদবি করছে, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা অসংখ্য কিতাব লিখেছেন ইশকে রসুলের উপরে, যাতে করে মানুষের অন্তরে ইশকে রসুল ছড়িয়ে যায়, মানুষজন ইশকে রসুলের সুদা পান করতে পারে, সেটা হোক কালামের মাধ্যমে, নাতের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আল্লাহ হযরত সেটি লিখে গিয়েছেন। আর আজ পুরো দুনিয়াতে এই যে ইশকে রসুলের কথা শুনি আমরা, বা আমরা আহলে সুন্নাত অল জামাতের যে এত ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত অল জামাত, আর এই আহলে সুন্নাত অল জামাত যে কিতাব থেকে কথা বলে সেটা হলো আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার লিখনির মাধ্যমে যে কিতাব আমাদের কাছে পৌঁছিয়েছে সেই কিতাবের মাধ্যমে আজ আমরা কথা বলছি। এরপরে যদি আমরা দেখি সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে, যখন দেখলেন যে মানুষ সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে বা তাদের সমালোচনা করছে, তাদের দোষ খোঁজা শুরু করছে, সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সাহাবা একরামের শানে এমন কিতাব লিখলেন যাদের অন্তরে এমন কিছু ছিল দূর হয়ে গেল, আর ভবিষ্যৎ প্রজন্ম এটাকে এমনভাবে গ্রহণ করে নিয়েছে, আলহামদুলিল্লাহ সাহাবা একরামের ভালোবাসা অন্তরে জায়গা পেয়েছে, বা আলা হযরতের লেখনির মাধ্যমে এমন এক প্রভাব পড়েছে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের যে মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে এগুলো থেকে তওবা করে অনেকেই সঠিক পথ পেয়েছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। এভাবে করে প্রতিটা ক্ষেত্রে যখন আল্লাহ হযরত দেখলেন যে কোরআনের তর্জমা তো হচ্ছে, তবে আল্লাহ তাবারক ও তাআলার নাজিলকৃত আয়াতে কারিমা কোরআনে পাকের সঠিক তর্জমা হচ্ছে না, আর এ কারণে কোরআন পরে মানুষ গোমরা হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সাইয়েদে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা তর্জমা লেখা শুরু করলেন, কানজুল ইমান তর্জমা লিখে দিয়ে গেলেন, যার মধ্যে ইশকে রসুলের ভাণ্ডার পাওয়া যায়। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা যখন দেখলেন দুনিয়াবাসী আজ আউলি একরাম থেকে বিমুখ, আউলি একরামের শানে বেয়াদবি করছে, মাজারে যাওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের কুটক্তি করছে, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা মাজারের বা আউলি একরামের শানে এমন কিতাব লিখেছেন যখনই কেউ অধ্যয়ন করে ওই সকল বিষয়গুলো তার অন্তর থেকে বের হয়ে যায় যা পূর্বে ছিল, এবং আউলি একরামের ব্যাপারে ভালো ধারণা এবং মহাব্বত আর ভালোবাসা তাদের অন্তরে জন্মানো শুরু হয়ে গেল। কথা তো বলবোই আজকের বিষয় নিয়ে, জ্ঞানের সমুদ্র আলা হযরত, এর পূর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা একটি হামদে বারী তাআলা শুনবো, এরপরে আমরা আজকের বিষয় নিয়ে মুবাল্লিগের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে হামদে বারী তাআলা শুনিয়ে দিন।
হে খালিক ও মালিক রব্বে মোহান, হে খালিক ও মালিক রব্বে মোহান, সুবহানাল্লাহ। হে খালিক ও মালিক রব্বে মোহান, হে খালিক ও মালিক রব্বে মোহান, সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ। মোরবি খরি তুমি দাতা, মোরা বন্দা তুমি মৌলা, মোরবি খরি তুমি দাতা, মোরা বন্দা তুমি মৌলা, মুখ পেখি তোমার ফকির বাদশা, মুখ পেখি তোমার ফকির বাদশা, সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মোহন, হে খালিক মালিক রব মোহন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোর পাপে করে তুমি মাফে করো তোমার দয়াই দুনিয়া, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মোহন, হে খালিক মালিক রব মোহন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্য করে তুমি গরিবের, সহায় তুমি অসহায়ের, সাহায্য করে তুমি গরিবের, সহায় তুমি অসহায়ের, সবারই তরে দারি তোমার খোলা, সবার তরে দারি তোমার খোলা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মোহন, হে খালিক মালিক রব মোহন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
আজকের যে বিষয়ে নিয়ে কিছু কথা বলা শুরু করছিলাম বা বলছিলাম, জ্ঞানের সমুদ্র আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই, আর আমাদের সাথে আজকের অনুষ্ঠানে মোবালিগে দাওয়াত ইসলামী লিয়াকত ভাই আছেন, মোবারকবাদ আপনাকে। এমন মহান দিনে আর এমন ব্যক্তির জীবনী নিয়ে আমরা আলোচনা করার জন্য বসেছি, জ্ঞানের সমুদ্র আলা হযরত, এটা ছোট বড় সবাই কিন্তু লিয়াকত ভাই মেনে নেয় এবং বলতে বাধ্য যে বর্তমান সময়ে যদি আমরা কোনো কিতাব পড়ে হৃদয়ের প্রশান্তি পাই বা আমাদের ইমান আকিদা ঠিক রাখতে চাই, ঠিক করতে চাই, তবে একই মহান ব্যক্তি যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা, আজ তার জ্ঞানের বিষয় নিয়ে আলোচনা, জ্ঞানের সমুদ্র আলা হযরত, কি বলবেন?
আসলে জাকির ভাই, আলা হযরতের জ্ঞানের পরিমাপ করার মতো কোনো যন্ত্র আমাদের কাছে
নেই।
তিনি এমন মহাসমুদ্র, এমন মহাসাগর যে যার জ্ঞানের বিস্তৃতি আজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আর সবাই ফয়েজ লাভ করছে। আমরা আন্দোলিত হই যে আমরা এমন এক মাসলাকের মধ্যে আছি যাকে নিয়ে এখনও পর্যন্ত রিসার্চ করা হচ্ছে বিশ্বের অনেকগুলো দেশে। আচ্ছা, শুধু মানে আপনার মজার বিষয় হচ্ছে যে মুসলমান তো রিসার্চ করছেও, যারা অন্য ধর্মেরও আছে এনারাও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাকে রিসার্চ করছে। আলহামদুলিল্লাহ রিসার্চের পর্যায়ে এমন পর্যন্ত চলে যায় যে তারা আলা হযরতের এমন রিসার্চ করে মুসলমান পর্যন্ত হয়ে যায়। তো আসলে জ্ঞান এটা কোন অংশে আমি কোন অংশ নিয়ে বয়ান করবো, ওনার তো অনেক আপনার বিষয়ের সম্পর্ক ওনার পাণ্ডিত্য ছিলেন, কিন্তু কোন কোন বিষয়গুলো আমি তুলে ধরবো, কিছু বিষয় আমি আজকে পেশ করার নিয়ত করেছি। তো আসলে প্রথম যে ওনার জ্ঞান, এটা হচ্ছে কুরআনে পাকের, যেটা আপনি শুরুতেই কিছুক্ষণ আগে আমাদেরকে একটু হিন্টস দিয়েছেন যে কুরআনে পাকের ওনার যে জ্ঞানটা ছিল কুরআনে পাক নিয়ে, এজন্যই তো উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে কানজুল ইমান উপহার দিয়েছেন। তো এর কিছু হিস্ট্রি আমরা যদি মানে দেখি যে এটা কিভাবে এসেছে বা এটা কোত্থেকে এসেছে বা এটা লিখার উনি অনুপ্রেরণা কোত্থেকে পেয়েছেন, এটার হিস্ট্রি যদি আমি বলি তাহলে আলহামদুলিল্লাহ ফাইজানে আলা হযরত এই কিতাবের মধ্যে এটার কিছুটা ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস লেখা আছে। হযরত আল্লামা মাওলানা বদরুদ্দিন কাদেরী
জি
রহমতুল্লাহি তাআলাহি বলেন যে সদরুল শরিয়া হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহি তাআলাহি যখন কুরআনে মাজিদের সঠিক আর সহজ অনুবাদের প্রয়োজনীয়তা অনুভব করলেন, অর্থাৎ উনি যখন এটা এহসাস করলেন যে না কুরআনে পাকের একটা সহজ অনুবাদ হওয়া চাই বা এটার ব্যাখ্যাগুলো সহজ হওয়া চাই, তো উনি এই প্রয়োজনীয়তা তুলে ধরে আলা হযরত রহমতুল্লাহি তাআলাকে অনুবাদ করার জন্য আবেদন করেন। আর আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলাহি ওয়াদাও করে নিলেন যে ঠিক আছে আমি অনুবাদ করে দিব। এখন যখন ওয়াদা করে নিয়েছেন
জি জি,
এখন আলা হযরত রহমতুল্লাহি তাআলাহি তো মাশাআল্লাহ ওনার যে মানে ব্যস্ততা, দৈনিক ব্যস্ততা এগুলো এত পরিমাণে ছিল যে ওনার কাছে মানে অতিরিক্ত কোনো সময় ওনার কাছে বাকি ছিল না। কিন্তু এদিকে তো মুফতি আমজাদ আলী আজমী রহমতুল্লাহি তাআলাকে উনি ওয়াদা করেছেন যে ঠিক আছে আমি অনুবাদ করে দিব, সময় দিব। কিন্তু ওনার দিনই যে বিষয়াদিগুলো আছে এগুলোর কারণে উনি পেরে উঠতেছেন না যে আমি যে এটার মানে আলাদাভাবে একটা অনুবাদ করব, উনি পেরে উঠতেছেন না। তো উনি অবশেষে ওই মুফতি আমজাদ আলী আজমী রহমতুল্লাহি তাআলাকে খবর পাঠালেন, আবেদন করলেন যে আমার তো আলাদা কোনো সময় নেই, তো আপনি রাতে শোয়ার সময় বা দিনে কাইলুলার সময়,
আচ্ছা
দেখেন যে ইলমের পরিমাপ কতটুকু, ইলমের ওনার স্তর কতটুকু, যে উনি সামান্য সময়ের কথা বলছেন যে আপনি হয় রাতে শোয়ার সময় বা দিনে কাইলুলার সময় আমার কাছে চলে আসেন, ইনশাআল্লাহ আমি আপনাকে মৌখিকভাবে আয়াতে কারিমার অনুবাদ বলে যাব আর আপনি লিখতে থাকবেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
কেমন জ্ঞানের মানে পরিমাপ ওনার, কেমন জ্ঞানের স্তর যে বলছে আমি শুধু মৌখি লিখে, যেহেতু আমার অন্য কোনো সময় নেই, আপনি শুধু এই দুইটা সময়ে যে কোনো একটা সময়ে আসবেন বা দুইটা সময়ে আসবেন, আমি মুখে বলতে যাবো আর আপনি লিখতে থাকবেন।
জি,
তো অতঃপর যখন সদরুল শরিয়া রহমতুল্লাহি তাআলাহি এবং অন্যান্য উপস্থিত ওলামায়ে কিরামগণ আলা হযরত রহমতুল্লাহি তাআলাহির এই অনুবাদ আর তাফসিরের কিতাবসমূহের সাথে তুলনা করতেন, তখন এটা দেখে আশ্চর্য হতেন যে তার এই সময় উপযোগী অনুবাদ তাফসিরের গ্রহণযোগ্য কিতাবগুলোর সাথে একেবারে মিলে যেত।
সুবহানাল্লাহ,
তো দেখুন যে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলাহি কানজুল ঈমান লিখেছেন, আর এটা কোন সময়ের মধ্যে লিখেছেন, মাত্র আরামের সময়ে, আর উনি যদি পুরোপুরি সময় দিতেন তাহলে এটার মানে আপনার
কেমন
হতো, মর্যাদা শান ও মর্যাদা কেমন হয়ে যেত।
আসলে
কানজুল ঈমান এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আজকে কানজুল ঈমান আছে বিধায় আমরা কোরআনে পাককে সহজভাবে শুদ্ধভাবে এটা আমরা বুঝতে পারছি। আপনি দেখবেন অনেক তাফাসির আছে, অনেক অনুবাদ আছে, কিন্তু এমন সহজ তাফাসির যেটা আওয়াম সহ বুঝে যাবে, অর্থাৎ সাধারণ মানুষ পর্যন্ত বুঝে যাচ্ছে,
আলহামদুলিল্লাহ।
এটার জন্য কোনো আলেম লাগছে না বা কোনো মুফাসসির লাগছে না, আলহামদুলিল্লাহ এমন জ্ঞানের সাগর ছিল আমার আলা হযরত। এখানে আমি কানজুল ঈমানের আপনাকে বিশেষত্ব বলি, যেহেতু কানজুল ঈমান নিয়ে কথা উঠছে, কানজুল ঈমানের কি কি বিশেষত্ব, এটার মধ্যে কি কি এমন বৈশিষ্ট্য আছে যেগুলো এই কানজুল ঈমানকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বলা হচ্ছে আলা হযরত রহমতুল্লাহি তাআলাহি ভারত উপমহাদেশের ওই মহান অনুবাদক ছিলেন যিনি কুরআনের এমন এক অনুবাদ উপস্থাপন করেছেন যার মধ্যে কুরআনের মূল অনুবাদ অর্থাৎ কুরআনের আত্মার সঠিক ঝলক বিদ্যমান। আশ্চর্যজনক বিষয় হলো শাব্দিক অনুবাদের পাশাপাশি প্রবাদও রয়েছে এবং এটা তার অনুবাদের অনেক বড় বিশেষত্ব। আমরা দেখে থাকি যে উনি প্রত্যেকটা অনুবাদের পর আবার আপনার প্রবাদও দিয়ে থাকেন বা রচনাও করে থাকেন, যেটা আমাদেরকে আরও বেশি কি ইশকে রসুলের মধ্যে ডুবিয়ে দেয়। তিনি রহমতুল্লাহি তাআলাহি অনুবাদ করার সময় এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখেন যে অনুবাদ আবিধানিক হোক বা শব্দের বিভিন্ন অর্থ থেকে এমন অর্থ নির্বাচন করা যা পূর্বের আয়াতের সাথে সম্পর্ক বজায় রাখে। এই অনুবাদ দ্বারা কুরআনের বস্তুনিষ্ঠতা, জ্ঞান ও বিজ্ঞানের সেই লুকায়িত রহস্য প্রকাশ হয় যা অন্য সাধারণভাবে অন্য অনুবাদে স্পষ্ট হয় না। আলা হযরত রহমতুল্লাহি তাআলাহির অনুবাদের এক উল্লেখযোগ্য বিশেষত্ব এটাও যে তিনি প্রত্যেকটি মুবারক স্থানে আম্বিয়ায়ে কিরামের আদব ও সম্মান এবং শিষ্টাচার আর সংযমশীলতার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখেন। এই জন্যই তো আমির হুসেন আমাদেরকে বিশেষভাবে তাগিদ দেন যে আমরা কানজুল ঈমান যাতে পড়ি। আসলে অনেক তাফাসির আছে কিন্তু অনেক জায়গায় দেখা যায় আদবের খিলাফ হয়ে যায়। হ্যাঁ, আম্বিয়ায়ে কিরামের ক্ষেত্রে শব্দ চয়ন করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো আলা হযরত এমন মানে কি বলে সেটাকে গুনে গুনে শব্দকে নির্বাচন করেছেন না, যাতে কোনো প্রকারের বেয়াদবি না হয়, যাতে কোনো প্রকারের ইশকের ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে যাতে ঘাটতি না হয়, আমার আলা হাজত এদিকেও লক্ষ্য রেখেছেন। কারণ স্যার ইমানের অনুবাদ হাদিসে মুবারকা তাবেইন ও তাবে তাবেইনের উক্তি ও সালফে সালেহিনদের গ্রহণযোগ্য তাফসিরের সারমর্ম অন্তর্ভুক্ত রয়েছে। নজর ইমানের অনুবাদ দুনিয়ার শ্রেষ্ঠতম কোরআনের অনুবাদ, যা কোনো লাইব্রেরিতে বসে বা অন্য কোনো অনুবাদ দেখে বা তাফসির ও হাদিস বা কোনো অভিধান পাঠ করে করা হয়নি, বরং মৌখিক ভাবে লিখানো হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে মৌখিক ভাবে লিখার কুরআনের শান যদি এমন হয়, আমার আলা হযরত যদি সেখানে তাফাসিরকে টানতেন, হাদিসে পাককে টানতেন, আরো অনেক উক্তিকে টানতেন, তাহলে এটা শান ও মান কেমন?
এখানে যারা তাফসির কারক আছে লিয়াকত ভাই, তারা বুঝবেন এই বিষয়টা, যে তাফসির করতে গিয়ে কতগুলো কিতাব ঘাটতে
হয়,
কতগুলো তাফসির দেখতে হয়, ওই তাফসির কারক কি লিখেছেন, ওই তাফসির কারক কি লিখেছেন, এটার অর্থ কি আসছে, এখানে কি ব্যবহার করেছেন। যারা তাফসির কারক আছে তারা জানে যে একটা তাফসির করতে গিয়ে কত সময়ের প্রয়োজন, কত তাফসিরের কিতাব দেখতে হয়, কতজন তাফসিরের তাফসির কারকের জীবনী দেখতে হয়, সেখানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলাই সময়ের সময় না হয়তো কাইলুল্লাহর সময়, দুইটা সময়ের একটা সময় নির্ধারণ করে নিয়েছেন। আলা হযরত শুধু মৌখিক ভাবে বলতেন এই আয়াতের তর্জমা এটা, আর লেখককারই লিখতেন, আর ওই লেখাটাই এত সুন্দরময় হয়েছে যা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসির বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আসলেই দর্শক শ্রোতা, এজন্যই তো যারা আছেন আলা হযরতের আশিক, তারা এজন্যই তো বলেন কি জ্ঞানের সমুদ্র আলা হযরত। কোনো ব্যক্তি বলেন না কি যদি তার জ্ঞান নিয়ে বলতে বলতে মানুষ শেষও হয়ে যায়, তারপর আলা হযরতের জ্ঞানের কথা শেষ করতে পারবে না। আমাদের দেশ সহ বিভিন্ন দেশের মধ্যে, লিয়াকত ভাই আপনি যেটা বললেন, আমাদের দেশ সহ বিভিন্ন দেশের মধ্যে আলা হযরতকে নিয়ে
রিসার্চ করা হচ্ছে,
জি জি করছে মানুষ, আর দেখছে যে কি আছে এই ব্যক্তির মধ্যে, কি ছিল, কেমন মহান ছিল তিনি। তো আল্লাহ তাআলা চায় ইনশাআল্লাহ তাআলা আরও কিছু ভালো রেজাল্ট ভবিষ্যতে আমরা পাবো এই বিষয়টি নিয়ে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। আমরা একটা নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্শককে শুনাই, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শক আপনাদের কল নিব, এসএমএস নিব, ফেসবুকে যারা আছেন তাদের নাম নেওয়ারও চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন।
শুধা পান করোনা মদনী মদিনে বলে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে বলে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে বলে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে শোনা মদনী মদিনে বলে, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে প্রিয় নবী, তো দিদার দা প্রিয় নবী, আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে বলে, হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী,
গেছি আমায় বাঁচাও মদনী মদিনে ওয়ালে
আকা
হাশরে যেন মুখে থাকে নবী হাশরে যেন মুখে থাকে আমারে বাঁচাও আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী
আকা
কাছে গেছে কে আর হবে আমার সহায় হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে ওয়ালে তোমার দার হতে উত্তম তোমার দার হতে মনোরম আছে কি এমন ঠিকানা মদনী মদিনে ওয়ালে
আকা
গুম্বদে খজরা ছায়া তলে নবী গুম্বদে খজরা ছায়া তলে আমায় রেখে নাও আমায় রেখে নাও আকা আমায় রেখে নাও প্রিয় নবী আমায় রেখে নাও প্রিয় নবী
আকা
কাছে গেছে প্রেম চাই আত্মার থাকি যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে আমি যদিও গুনাহগার তব উম্মত আমি তোমার তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে
আকা
গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাঁচাও আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী
কাছে গেছে প্রিয় নবী
আকা
দিদার দা প্রিয় নবী
আকা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের রাশেদ ভাইয়ের কণ্ঠে মাদানী মদিনে ওয়ালে এত সুন্দর কালাম আমরা শুনলাম আল্লাহ তাবারক তাআলা রাশেদ ভাইয়ের ভয়েজের মধ্যে যে এত বরকত দান করেছে এত মাধুর্য রেখেছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তো আমাদেরকে দিয়েছেন কালামের পুরো কিতাব দিয়ে দিয়েছেন ইশকের রসুলে ভরা এটাও জ্ঞানের দরকার সবাই কিন্তু লিখতে পারে না
আসলে হাদাইকে বকশিশ দেখলেই তো বোঝা যায় আল্লাহ হযরতের জ্ঞানের
কেমন
মান কেমন
এমন মান ছিল যে এরপরে কথা হইল গিয়া জ্ঞানের দরকার সময়ের দরকার ইশকে রসুলের দরকার আল্লাহ হযরতে যে কালাম রয়েছে কোরআনে পাকের হাদিসে মোবারাকার এই সকল মিলেই কিন্তু এমনটা নয় কি আজকাল যে যারা লেখেন তাদের লেখাগুলো যদি আমরা দেখি তো তারা নিজের থেকে চিন্তা করে লেখেন কিন্তু আল্লাহ হযরত কোরআন ও হাদিস থেকে কালাম লিখেছেন যখনই দেখি এগুলো তো কোনো কালামের মধ্যে কোরআনে পাকের আয়াতের তর্জমা আসে কোনো কালামের মধ্যে হাদিসে পাক পাওয়া যায় আবার কোনো কালামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা তুলে ধরেছেন তা আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার যে কালাম লিখেছেন এই কালামও যদি আমরা পড়ি নাতে রসুলও পড়ি তো বোঝা যাবে আল্লাহ হযরতের জ্ঞানের
পরিমাপ কত
কেমন ছিল পরিমাপ তো করার কোনো যন্ত্র নাই ওই বোঝা যাবে যে কেমন
জ্ঞান ছিল
জ্ঞান তার
কেমন জ্ঞান
ছিল আমরা দর্শকদের দিয়ে একটা কল নিব এরপরে এসএমএস পর্ব এরপর ইনশাআল্লাহ তাআলা লিয়াকত ভাই থেকে আর আলোচনা শুনবো জি কল শুনিয়ে দিন
আমি জাহাঙ্গীর বলছি ফরিদপুর বোয়ালমারি
জি
আপনার চ্যানেল আমি এক বছর ধরেই দেখি আপনার এই চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল দেখি না ইনশাআল্লাহ খুব ভালো লাগে অনেক কিছু শিখতে পারছি
অন্য চ্যানেল দেখে কি করবেন যে চ্যানেলের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি পাওয়া যায় আর যে চ্যানেল দেখার কারণে ধর্মীয় জ্ঞান অর্জন করা যায় যে চ্যানেল দেখার কারণে মা বাবার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যায়, যে চ্যানেল দেখার কারণে ঘরের ঝগড়াঝাটি বন্ধ হয়ে মিল মোহাম্মত চলে আসে, এত কিছু যে চ্যানেল দিচ্ছে, আর অন্য চ্যানেল দেখেই বা আপনি কি করবেন, দেখারও দরকার নেই। আশা রাখি। পরবর্তী কল দেন।
আমি বলছিলাম কালিয়াকুট থেকে ঢাকা, নাম বুলবুল আহমেদ। আপনাদের পাদানি চ্যানেল আমরা দেখি, আমাদের ভালোই লাগে, সব সময় দেখি। আমি একটি গজল শুনতে চাই, হাজবি রব্বি জাল্লাল্লাহ, শুনিয়ে দিয়ে অনেক খুশি হব।
আচ্ছা, গাজীপুর কালিয়াকৌড়ি থেকে আপনি অনুষ্ঠান দেখছেন আর কালাম শুনতে চেয়েছেন, আজকে আপনার অনুরোধটা আমরা রাখতে পারবো না, আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার অনুরোধ রাখার আমরা চেষ্টা করব। পরবর্তী কল দেন।
মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি জামালপুর।
আচ্ছা,
আমি আপনার মাদারি চ্যানেল মনে সর্বদাই দেখি, দেখে খুব ভালো লাগছে আমার, যে আপনারা বেশ বলতে চান, এই জন্য আমি আপনাদের মানে ধন্যবাদ এবং স্বাগতম জানাই, জানা জিনিস কিছু জানতে পারতেছি।
মাশাআল্লাহ, জামালপুর থেকে আমার ভাই কল করেছেন। মাদানী কাফলা নেন আপনার এলাকাতে, যে কথাগুলো আপনি এখন টিভি চ্যানেলের মাধ্যমে দেখছেন, যদি একটা মাদানী কাফলা আপনার এলাকায় নেন, আপনি যোগাযোগ করেন যেভাবে হোক কল সেন্টারে কল দিয়ে, এরপর বলেন যে আমি আমার এলাকার মসজিদে আপনাদের কাফলা নিয়ে আসতে চাই তিন দিনের জন্য, তিন দিন সফর করবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন, যাদেরকে চ্যানেলে দেখছেন হয়তোবা তারা আপনার এলাকার মসজিদে থাকবে, এরপরে আপনিও তাদের সাথে থাকতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এলাকাটা আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা, আগে যদি মসজিদে নামাজই কম থাকে তো মাদানী কাফলা যাওয়ার কারণে মসজিদের মধ্যে নামাজিও বেড়ে যাবে, তারা দাওয়াত দিবে।
যে দুই চার দিন আগে সোমবারই রওনা ফিরলাম হবিগঞ্জ থেকে, হবিগঞ্জের বৃন্দাবন কলেজের পাশে আমরা মাদানী কাফলা ছিলাম, আমি ছিলাম, জহিরুজও ছিল, আমাদের শিক্ষা বিভাগের পক্ষ থেকে ছিল। তো যেদিন শেষের দিন, মানে মসজিদের ইমাম সাহেব বলতেছে যে আপনারা তিন দিন ছিলেন, মসজিদের রৌনকটা আরো বেড়ে গিয়েছে, চলে যাচ্ছেন, মসজিদটা কেন জানি খালি খালি হয়ে গেছে। আসলে ওনার মুখ থেকে এমন কথা আসলে অন্তরকে ছুঁয়ে গেছে। আমাদের মাদানী কাফলার আসলে এমনই বরকত যে মানে গেলেই মসজিদ অটোমেটিক আল্লাহর রহমতে আবাদ হয়ে যায়, ভরপুর হয়ে যায়, একটা রৌনক হয়ে যায়।
মানুষ যখন নেকির দাওয়াত দেওয়া শুরু করে তখন কেউ না কেউ চলেই আসে,
আসলে
কেউ না কেউ চলে আসে। একটা মাদানী কাফলা যখন যায় দশজন বারোজন ইসলাম ভাই থাকে, তারা নেকির দাওয়াত দেওয়া শুরু করে এলাকাতে। এমনও আছে মাদানী কাফলা, মাদানী কাফলা নিয়ে বলবো না, আল্লাহ হুজুরের জ্ঞান নিয়ে বলবো, মাদানী কাফলা এক এলাকাতে গিয়েছে যেখানে ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ ছিল না, সেই মসজিদে আল্লাহ তাআলার দয়ায় তাহাজ্জুদ পড়ার জন্য মানুষ চলে আসতো, এমন একটা মাদানী কাফলার বরকত রয়েছে। আর ওই কাফলার মধ্যে আমাদের মরহুম মোবালিকে দাওয়াত ইসলামী সাজিদ ভাই ছিলেন, আজও মনে পড়ে ওই ব্যক্তির কথা, যিনি বাংলাদেশের আনাচে কানাচে দিনই কাজের জন্য ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বরকত দিক। পরবর্তী কল শুনিয়ে দিন।
গোলাম ইয়াসিন, নীলফামারী শরীয়তপুর।
মাশাআল্লাহ,
আমি একটা মানকাবার শুনতে চাই, এটি হলো আমার আত্মা জিন্দাবাদ, আমার মসজিদ জিন্দাবাদ।
আজকের অনুষ্ঠানে আমরা আলা হযরতের মানকাবাদ শুনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শেষের দিকে আলা হযরতের মানকাবাদ আপনাদের জন্য আমরা রেখেছি, শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা SMS পড়ি, কল আবার আপনাদের নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি কিশোরগঞ্জ থেকে দেখছিলাম, মাশাআল্লাহ কত সুন্দর আপনাদের মাদানী পরিবেশ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই পরিবেশের মাঝে থাকতে পারি। আল্লাহ তাবারক তাআলা সবাইকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে ইস্তেকামাত দান করুক। এরপর আরেকজন বললেন, আমার নাম সাকিব, মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শিখেছি, আপনাদেরকে ধন্যবাদ। শিখার সাথে সাথে আমলও করতে হবে এবং এই মহলের সাথে সম্পৃক্ত হতে হবে, এমনটা নয় সাকিব ভাই কি আমি মাদানী চ্যানেল দেখলাম, যা কথাগুলো বলছে শুনলাম, শুনে আবার আমি নিজের জায়গাতে চলে গেলাম, এটাকে ভুলে গেলাম, এটা চলবে না। যদি আপনি এই পরিবেশকে সুন্দর মনে করেন, ভালো লেগে থাকে আপনার, তবে শিখার সাথে সাথে এই পরিবেশের সাথে সম্পৃক্ত হতে হবে, আসতে হবে, আপনাকে দুনিয়া ছাড়তে হবে না। আপনি প্রতিদিন 2 ঘন্টা করে দাওয়াত ইসলামীকে দেন, এখানে আসেন, দরসে বসেন, বয়ানে বসেন, সাপ্তাহিক ইজতেমাতে আসেন, মাসে মাদানী কাফলাতে যান, এগুলোই, এতে করে কি হবে, যা আপনি শিখতেছেন এগুলো আপনি ধরে রাখতে পারবেন না, হয়তো একদিকে শিখবেন আর একদিকে আপনার এগুলো ছেড়ে দিতে হবে, ছুটে যাবে, শয়তানের ধোকা তো মানুষ পড়ে যায়। এই জন্য বলছি, শুধু শিখলে হবে না, এই পরিবেশের সাথে সম্পৃক্ত আপনাকে থাকতে হবে। আশা রাখি সাকিব ভাই আবার এক মাস পরে আমাকে SMS করবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার কথা শুনে মাদানী কাফলায় সফর করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমি বগুড়া সারিয়াকান্দি থেকে দেখছিলাম, 4 বছর থেকে মাদানী চ্যানেল দেখি, ইনশাআল্লাহ অনেক কিছু শিখেছি, আমলও করি, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ যেন মাদানী চ্যানেলের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী বানিয়ে দেয় জান্নাতে, আমিন। এরপরে মাহফুজ ভাই রাজশাহী বাগা থেকে, আর টিয়া নাই ফয়সা নাই কেন যাইতাম, আজকে কারো অনুরোধ আমরা রাখতে পারছি না, কেন আমাদের সাথে নাতখা ইসলামী ভাই নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাই পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সবার অনুরোধগুলো রাখবো আমরা ইনশাআল্লাহ তাআলা। লিয়াকত ভাই কালামও শুনলাম, এস এম এস কলও শুনলাম, কিছু আলোচনা
আলা হযরতের আরেকটি দিক ছিল ফতোয়া রাজবিয়া, যেটা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দাওয়াত ইসলামের অন্যতম একটা অংশ হিসেবে আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে ফতোয়া রাজবিয়া। অর্থাৎ আমির সুন্নাতকে আমরা দেখি যখনই মাদিনী মুজাকারায় কোনো প্রশ্ন আসে, কোনো উত্তর দিতে হয়, উনি সবচেয়ে বেশি যেটাকে প্রাধান্য দেন সেটা হচ্ছে ফতোয়া রাজবিয়া। এটার কি বিশেষত্ব বা এটার কি ব্যাকগ্রাউন্ড? আমরা সবাই শুনেই থাকি কম বেশি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাত্র 13 বছর 10 মাস 4 দিনে উনি সকল প্রচলিত যে জ্ঞান ছিল, জ্ঞানের তার পিতা মহোদয় রাইসুল মুতাকাল্লিমিন হযরত মাওলানা নাকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এর থেকে পরিপূর্ণ শিক্ষা সনদ গ্রহণ করেন। সেই দিনই একটি প্রশ্নের উত্তরে তিনি প্রথম ফতোয়া লিপিবদ্ধ করেন।
সুবহানাল্লাহ।
ফতোয়া সঠিক পেয়ে তার পিতা ইফতার মসনদ তাকে সমর্পণ করেন এবং শেষ পর্যন্ত ফতোয়া লিপিবদ্ধ করতে থাকেন। এমনিতে তো তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত ফতোয়া লিখেছেন, বলা হচ্ছে যে তিনি 1286 হিজরি থেকে প্রায় 1340 হিজরি পর্যন্ত, যদি আমরা দেখি প্রায় কমবেশ আপনার 54 বছর, 1286 থেকে 1340 হিজরি পর্যন্ত লাখো ফতোয়া দিয়েছে। কিন্তু আফসোস সেটা হচ্ছে এগুলো সবকিছু সংকলন করা হয়নি, তো যেগুলো হয়েছে সেগুলোই ফতোয়া রাজবিয়ার মধ্যে আছে। ফতোয়া রাজবিয়া এমন একটা কিতাব যেখানে প্রত্যেকটা ফতোয়ার সাথে সাথে দলিলকে টানা হয়েছে, যে এটা কোত্থেকে এসেছে বা এটা কিভাবে আমরা পেয়েছি, এগুলো সেখানে বিদ্যমান রয়েছে। বলা হচ্ছে ফতোয়া রাজবিয়ার 30টা খণ্ড, আর সম্ভবত এটা উর্দু ভাষায় দুনিয়ার সবচেয়ে বড় ফতোয়ার সংকলন, যাতে প্রায় 22,000 পৃষ্ঠা, 6,847টি প্রশ্ন উত্তর আর 206টি রিসালা অন্তর্ভুক্ত আছে, যাতে হাজারো মাসআলা প্রসঙ্গতভাবে আলোচিত হয়েছে। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 55টিরও বেশি আলাদা জ্ঞানের আলিম, তার মানে আলা হযরত যে জ্ঞানের সাগর সেটা এই লাইন দ্বারা বোঝা
যাচ্ছে। কিন্তু এখানে আরো একটা কথা আছে লিয়াকত ভাই, অনেকেই আবার বলেন 55 নয় 17 উপরে বিভিন্ন বিষয়ের উপর তার জ্ঞান ছিল।
আসলে তো কয়েক ডজন বুদ্ধিদীপ্ত ও কোরআন হাদিস সম্মত জ্ঞান সমৃদ্ধ তিনি করেছেন।
সুবহানাল্লাহ।
তো এটা বলা যায় যে ফতোয়া রাজবিয়া এটা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জ্ঞানের অন্যতম একটা ঝলক। ফতোয়া রাজবিয়াতে ইলমে হাদিস ও ইলমে ফিক কিতাবসমূহের ভরপুর জ্ঞান আছে। ফতোয়া রাজবিয়ায় বিরল ও দুর্লভ তত্ত্বসমূহ সম্পর্কে বিভিন্ন স্থানে আলোচনা হয়েছে। ফতোয়া রাজবিয়ায় কোরআন ও হাদিসের আলোকে নিত্য নতুন মাসআলার সমাধান আছে।
সুবহানাল্লাহ।
গণিত শাস্ত্র আর জ্যোতির্বিদ্যার পাশাপাশি উত্তরাধিকার জ্ঞান সমৃদ্ধ বিরল ও দুর্লভ গবেষণা বিদ্যমান আছে। অন্যান্য মাজহাবের বিধান ও বিস্তারিত জ্ঞান অন্তর্ভুক্ত। প্রতিটি মাসালায় কোরআন ও সুন্নাতের অনুসরণ করার চেষ্টা, বিদাত ও বিরুদ্ধবাদীদের ইমান উদ্দীপক ভঙ্গিতে খণ্ডন করা হয়েছে। এছাড়া সবচেয়ে বড় যে বিশেষত্ব এই ফতোয়া রাজবিয়া, সেটা হচ্ছে বড় বড় মুফতিয়ানি কিরামের ফিকহি মাসালার ব্যাপারে বিভিন্ন সময় ফতোয়া রাজবিয়ার প্রয়োজন হয়।
সুবহানাল্লাহ।
অনেক মুফতিয়ানি কিরাম ফতোয়া দেওয়ার ব্যাপারে বিশেষভাবে ফতোয়া রাজবিয়ার সাহায্য নিয়ে থাকেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও নিতে থাকবেন। বলা হচ্ছে বড় বড় মুফতিদের সাহারা হচ্ছে এই ফতোয়া রাজবিয়া। ফতোয়া রাজবিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আলা হযরতের জ্ঞান কেমন ছিল, আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে ফতোয়াগুলো এত সহজ করে দিয়ে গিয়েছেন, যে কোনো আলেমের ক্ষেত্রে এটা খুবই সহজলভ্য হয়ে যায়। আর এটা খুবই এখন আমিরুল সুন্নাহ চেষ্টা করছেন যে এটা যাতে মানুষের কাছে খুব আসানভাবে চলে আসে, আমিরুল সুন্নাহ এটাই চাচ্ছেন। তো এই জন্য আমাদের উচিত যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদের জন্য তো সহজ করে গেছেন, আমরা কতটুকু উপকার নিচ্ছি, আমাদের উচিত যে উনি যেটা সহজ করে গেছেন সেটা থেকে যাতে আমরাও উপকার লাভ করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 1400 শতাব্দীর যিনি মুজাদ্দিদ, তার কিতাব নিয়ে এখনো পড়া এটা সবচেয়ে বড় কারামত, এটার চেয়ে বড় কারামত আর হতে পারে না।
তার উরুস মোবারক এবছর হয়তো বা 104তম উরুস মোবারক, 100 বছর পরেও যার কিতাবের নতুন করে কোনো কিছু খুঁজছে মানুষ, কিতাবের মধ্যে নতুন কিছু খুঁজছে আর পাচ্ছে। কিন্তু দেখেন তিনি রাহমাতুল্লাহি তাআলা যখন মক্কাতুল মুকাররমাতে গেলেন, তো সেখানে গিয়ে ওলামা ইকরাম তাকে জিজ্ঞাসা করলেন ইলমে গায়েব নিয়ে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ইলমে গায়েবের উপরে এমন কিতাব লিখেছেন না? আজ দেখেন যারা আমরা ইলমে গায়েব মানি, আমরা যারা ইলমে গায়েবে বিশ্বাসী, আমাদের অন্য কোনো কিতাব অধ্যয়ন করতেই হয় না, আলা হযরতের এই কিতাবই আমাদের জন্য যথেষ্ট। যখনই যেই বিষয়টা দেখলেন আলা হযরত যে এই বিষয়টার উপরে কলম তোলা দরকার, লেখা দরকার, আলা হযরত এমনভাবে লিখেছেন, সেই বিষয়টা পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য অন্য কিতাবের আর প্রয়োজন হয় না, সম্পূর্ণ পরিপূর্ণভাবে আলা হজরত লিখে দিতেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, কেমন জ্ঞানের অধিকারী ছিলেন আলা হজরত রহমতুল্লাহি তাআলা।
আলা হজরত রহমতুল্লাহি তাআলা, এখন তো আমরা অনেকে মনে করতে পারি যে আপনারা তো এনার এই জ্ঞানগুলো তো প্রায় সবারই থাকে, কুরআন নিয়ে জ্ঞান বলেন, আহাদিস নিয়ে জ্ঞান বলেন, ফতোয়া নিয়ে জ্ঞান বলেন, এমন এমন কিছু জ্ঞান ছিল যেটা আমরা আলা হজরতের মধ্যেই দেখতে পাই। যেমন এখানে কিছুটা ঘটনা এভাবে এসেছে যে একবার প্রসিদ্ধ বিজ্ঞানী প্রফেসর হাকিম আলী, উনি ছিলেন ইসলামিয়া কলেজ লাহোরের প্রিন্সিপাল, তো উনি নিজের এক চিঠির মাধ্যমে আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলীকে আধুনিক বিজ্ঞানের মতবাদকে গ্রহণ করার দাওয়াত দিলেন। আলা হজরতকে আধুনিক বিজ্ঞানের মতবাদ গ্রহণ করার জন্য বলছেন এবং এর উপকারিতা সম্পর্কেও বুঝালেন। কিন্তু আমার আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলী উত্তরে লিখলেন, এভাবে বিজ্ঞান থেকে তো মুসলমান হবে না, মানুষ তো বিজ্ঞান থেকে আর মুসলমান হবে না, তো ইসলামী মশালা সমূহকে বিজ্ঞান অনুযায়ী করে নিতে হবে, কেননা এরূপ করা তো ইসলামকেই বিজ্ঞানের উপযোগী করা আবশ্যক হয়ে পড়বে। সুতরাং যতগুলো মশালা বিজ্ঞান বিরোধী রয়েছে সবগুলোতে ইসলামী মশালাকে আলোকিত করা হোক, বিজ্ঞানের দলিলাদিকে খণ্ডন করা হোক, বিভিন্ন স্থানে বিজ্ঞানের উক্তি দিয়ে ইসলামী মশালার প্রমাণ হোক, এবং এটা আপনার মতো বুদ্ধিমান বিজ্ঞানীর জন্য আল্লাহ তাআলা দয়ায় কঠিন হতে পারে না। উস্তাদুল উলামা হযরত মাওলানা মুফতি তাকাদ্দুস আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বিজ্ঞান আর গণিতের জ্ঞানে অভিজ্ঞতা ও উপযুক্ততা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি আমার ছাত্র বয়সে দেখি যে যখনই মৌলভী হাকিম আলী সাহেব বেরিলি শরীফ আসতেন, তখন মৌলভী সাহেব আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন বিজ্ঞানের যন্ত্রপাতি দিয়ে পৃথিবী ঘুরছে নাকি ঘুরছে না এই বিষয়ে বিভিন্ন গবেষণা করতেন। তাহলে দেখেন, এটা তো মানুষের মনে আসতে পারে এগুলো তো সায়েন্টিস্টদের কাজ, বিজ্ঞানীদের কাজ, ইনারা মৌলভী সাহেব করছেন কেন? এটা দ্বারা বুঝতে পারবেন যে আমার আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলাকে আল্লাহ তাআলা কতটুকু জ্ঞানের অধিকারী বানিয়েছেন। তো ওই বুজুর্গ বলছেন যে আমি সবসময় দেখতাম যে মৌলভী হাকিম সাহেব আর আল্লাহ হযরত শুধু পৃথিবী ঘুরছে নাকি ঘুরছে না এটা নিয়েই ওনারা কি করতেন, গবেষণা করতেন, আর এই মাসালা নিয়ে বিশদ দলিলাদি সহকারে যুক্তিতর্ক করতেন। যদিও বা তখন আমার এই যুক্তিতর্ক ও দলিলাদি বুঝে আসতো না, তারপরও আগ্রহ সহকারে এই উৎসাহপূর্ণ খেলা দেখতাম।
আল্লাহ,
অর্থাৎ ওনারা যে দুইজন এগুলো করতেন এগুলো দেখতে থাকতেন। ঠিক এভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি গণিত শাস্ত্রের মাধ্যমে ফিক শাস্ত্রে যে খিদমত উনি করেছেন তাও ইতিহাসে উদাহরণীয়। যেমনটি আমার আল হাজর রহমতুল্লাহ কিবলার দিক নির্ণয় করেছেন, আল হাজর রহমতুল্লাহ ওনার জ্ঞানের মাধ্যমে কিবলার দিক নির্ধারণ করা আমাদেরকে শিখিয়েছেন, সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আমাদেরকে বের করে দেখিয়েছেন, এরপর নামাজের সময়সূচি আমাদেরকে বের করে দেখিয়েছেন, জাকাত ও ফিত্রার শরী ওজন আর পরিমাপ আমাদেরকে শিখিয়েছেন, মুসাফিরদের জন্য নতুন মাইলের হিসেবে সফরের পরিমাপ নির্ণয়, এছাড়া আরো অনেক বিষয় উনি ইসলামী ফিক শাস্ত্রের একটি নতুন অধ্যায় বৃদ্ধি করেছেন। তো আসলে এটা দ্বারা বোঝা যায় জাকির ভাই যে আমার আলা হযরত শুধু মৌলভীর ক্ষেত্রে মৌলভী ছিলেন না, উনি বিজ্ঞান শাস্ত্রে এত পণ্ডিত ছিলেন যে ওনার পাণ্ডিত্যর কাছে সবকিছুই হার মেনে যেত।
আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বড় বড়!
এমন জ্ঞান ছিলেন যে যারা বিরুদ্ধবাদী, অর্থাৎ যারা আলা হযরত পন্থী নয়,
জি জি,
তারাও আলা হযরতের সামনে আসতে ভয় পেত শুধু আলা হযরতের জ্ঞানের কারণে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যদি দেখি দিনই হোক বা দুনিয়াবি হোক, আলা হযরত রহমতুল্লাহি তাআলা প্রতিটা ক্ষেত্রেই যে অবদান রেখেছেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা প্রতিটা ক্ষেত্রেই যে কলম তুলেছেন আর প্রতিটা বিষয়ে এতভাবে তিনি এতটুকু সহজভাবে তিনি উপস্থাপনা করেছেন বা দেখিয়েছেন বা বুঝিয়েছেন, আল্লাহ তাআলার অনেক বড় দয়া। যখনই কোনো বিষয়ে তিনি কলম তুলেছেন সেটা মানুষ সহজভাবে পেয়েছে, এমনটা হয়নি যে আলা হযরতের এই ফতোয়াটা বা এই লেখনীটা বা এই উক্তিটা বা এই বিধানটা আমাদের বুঝে আসেনি, এমন কথা না দুনিয়াদার বলতে পারছে না দিনই কোনো ব্যক্তি বলতে পারছে, কেউ বলতে পারেনি আলা হযরত রহমতুল্লাহি তাআলা এতভাবে এত সুন্দরভাবে সেটাকে উপস্থাপনা করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর আলোচনা আলা হযরতের জ্ঞান নিয়ে। আমরা চাচ্ছি একটি মানকাবাত আলা হযরতের শোনার জন্য, আমাদেরকে আলা হযরত রহমতুল্লাহি তাআলার মানকাবাত শুনিয়ে দিন।
আলা হযরত, আলা হযরত, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতের, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, শান ও মান আলা হযরতের, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, شان و مان اعلی حضرت ہاں کیج شان و مان اعلی حضرت سے پاک نویون تارتینی کیج شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت سنی دیر دویر مجھے روئے چھے نبی پریم پردیپ جالیے چھے ہاں نبی پریم پردیپ جالیے چھے تین حبیب خود دیوانا کیج شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت تین چھیلین خوبی امول دھانی سنت مصطفی انوشاری ہاں سنت مصطفی انوشاری عالم دین خدا بھیرو تینی کیج شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت جاب آبر میرے شریف امی پاو گیے کرپا مرشد رمی ہاں پاو گیے کرپا مرشد رمی دیکھو روزا تاری من بھورے کیج شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت مولا دوہے ہدای کے بخششے کھوم کرو بنا حساب عطار کے کھوم کرو بنا حساب عطار کے جب جنت شے بولے شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت پریو نبی رتی پریو جینی کیج شان و مان اعلی حضرت
ماشاءاللہ ماشاءاللہ আমাদের মিনহাজ ভাইয়ের অনেক পুরাতন একটি মানকাবাতে আলা হজরত মাশাআল্লাহ আউটডোর রেকর্ডিং ছিল, চমৎকার কালাম তিনি পড়েছেন। আর যখনই শুনবেন মন চাবে আলা হজরতের মানকাবাত আরও শুনতে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নাতখা ইসলামে যারা রয়েছেন তাদেরকেও আল্লাহ তাআলা বরকত দান করুক। তাদের এই সুন্দর যে এক পড়ার ধরন, এতে করেও মানুষের অন্তরের মধ্যে আলা হজরতের মহাব্বত আর ইশকে রসুল বাড়তে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবসময় নাতে রসুল মানকাবাত হামদে বাড়ি তালা পড়া শোনার তৌফিক দিক। কয়েকটা ফেসবুক পেজে কমেন্টস পরে দর্শকের কলের দিকে যাবো ইনশাআল্লাহ তালা। আমাদের সাথে মোহাম্মদ শামীম আত্তারি ভাই আছেন কসবা ব্রাহ্মণ বাড়িয়া থেকে। দোয়া চেয়েছেন তিনি, আর মাদানী মহলে যেন আল্লাহ তালা ইস্তেকামাত দান করে, যেন দোয়া চেয়েছেন আল্লাহ তালা ইস্তেকামাত দান করুক। এরপরে মানকাবাত শুনতে চেয়েছেন আলা হজরতে, হয়তো বা আপনার কমেন্টসের মাধ্যমে মানকাবাত শুনে নিয়েছেন আপনি। রায়হান ভাই আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহেদি হাসান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। অনেকেই আসেন শুধু সালাম দিয়েছেন বা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখেছেন। আল্লাহ তাবারক তাআলা সবাইকে ভালো রাখুক। দর্শকের দুই একটা কল আমাদেরকে শুনিয়ে দিন। জি,
আমি কিশোরগঞ্জ থেকে বলছি, এমডি রাকিবুল হাসান আকরাম।
মাশাআল্লাহ,
আপনাদের চ্যানেলটা অনেক ভালো, আপনাদের চ্যানেল থেকে মানুষ অনেক কিছু শিখতে পারতেছে, এবং আপনাদের চ্যানেলের জন্য অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ। রাকিবুল হাসান আকরাম ভাই, তিনজনের নাম একাই দখল করছেন, বুঝতে পারছি, কিন্তু দাওয়াত দিতে হবে। আপনার কাছে যেমন ভালো লাগতেছে মাদানী চ্যানেল দেখতে, আপনি দাওয়াত দেন অপরদেরকে, বন্ধুদেরকে, ঘরের মানুষদেরকে মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করেন, যেহেতু বুঝতে পারছেন চ্যানেলটা ভালো, ভালো লাগছে আপনার কাছে, দিনই কথা হয়, অনেক কিছু শেখা যায়, ইশকে রসুল সৃষ্টি হয় অন্তরের মধ্যে, অন্যদেরকেও দাওয়াত দেন। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে আরও কিছু আলোচনা করি, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার জ্ঞান নিন ইনশাআল্লাহ তাআলা। জি,
হায়াতে আলা হযরত।
জি,
এই কিতাবের মধ্যে একটি ঘটনা এভাবে আছে, খলিফাই আলা হযরত মালিকুল ওলামা হযরত আল্লামা মাওলানা মুফতি জাফরউদ্দিন বিহারি রহমতুল্লাহি তাআলা এই ঘটনাটা বর্ণনা করেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলাহি ভারতের একটা এলাকার মধ্যে হযরত ওয়াসি আহমদ সুরাতি, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, তো রহমতুল্লাহি তাআলাহির ঘরে মেহমান ছিলেন। আলা হযরত ওনার ঘরে মেহমান হয়ে গেছেন।
জি,
একদিন কথাবার্তা বলার সময় ফিকহের একটি কিতাবের আলোচনা হয়, আর ওই কিতাবটা মুহাদ্দিস সুরুতির লাইব্রেরির মধ্যে ছিল, যার ঘরে মেহমান আলা হযরত হয়েছেন ওনার লাইব্রেরির মধ্যে ছিল।
আচ্ছা আচ্ছা।
কিতাবের নাম শোনা মাত্রই আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই বলেন, আমি এই কিতাবটি দেখিনি, বেরিলি ফিরে যাওয়ার সময় ওই কিতাবটি আমাকে দেবেন। হযরত মুহাদ্দিস সুরাতি রহমাতুল্লাহি তাআলাই তা খুশি মনে গ্রহণ করেন এবং কিতাব নিয়ে আলা হযরত রহমাতুল্লাহি তাআলাকে পেশ করলেন, আর সাথে এটাও বললেন যখন পড়া হয়ে যাবে তখন পাঠিয়ে দিবেন।
আচ্ছা,
এজন্য যে আপনার তো অনেক কিতাব, আমার কাছে এ ধরনের সামান্য কয়েকটা কিতাব রয়েছে যেগুলোর মাধ্যমে আমি ফতোয়া প্রদান করে থাকি।
আচ্ছা,
ওই মুহাদ্দিস সাহেব বলছেন যে আপনার কাছে তো অনেক
কিতাব,
আপনি এটা নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু পড়া মাত্র আমাকে ফিরিয়ে দিয়েন। আর হযরত রহমাতুল্লাহি তাআলাই তা গ্রহণ করলেন। তিনি রহমাতুল্লাহি তাআলাহি ওই দিনই আমার আলা হযরত ওই দিনই বেরিলি রওনা দিতেন, কিন্তু যেহেতু ওখানে যে এলাকায় গিয়েছেন ওখানে আমার আলা হযরতের ভক্তবৃন্দ তো কম নাই, তো একজন প্রাণ উৎসর্গকারী মুরিদের দাওয়াতের কারণে আরও একদিন থাকতে হলো।
আচ্ছা,
আমার আলা হযরতের আরও একদিন সেখানে থাকতে হলো। রাতে আলা হযরত রহমাতুল্লাহি তাআলাহি ওই কিতাবটি অধ্যয়ন করলেন। যখন দ্বিতীয় দিন বেরিলি ফিরে যাওয়ার সময় হলো, তখন তিনি ওই মুহাদ্দিস সুরাতি যার নাম রহমাতুল্লাহি তাআলাহিকে এই কিতাবটি ফিরিয়ে দিলেন।
আচ্ছা,
অর্থাৎ ওই কিতাবটি উনি ফিরিয়ে দিলেন, আর বললেন ইচ্ছে ছিল বেরিলি নিয়ে যাওয়ার, আর যদি কালই চলে যেতাম তবে এই কিতাবটি নিয়ে যেতাম।
আচ্ছা,
কিন্তু যেহেতু কালকে যাওয়া হলো না, তখন রাত ও সকালের সময়ে সম্পূর্ণ কিতাব দেখে নিয়েছি,
আল্লাহ,
এখন আর এই কিতাব নিয়ে যাওয়ার প্রয়োজন নাই,
কিতাব নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
সুবহানাল্লাহ। হযরত মুহাদ্দিস সুরাতি রহমাতুল্লাহি তাআলাহি আশ্চর্য হয়ে বললেন, বাস একবার দেখে নেওয়াতেই যথেষ্ট হয়ে গেল। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা বললেন, আল্লাহ তাআলার দয়ায় আশা করছি যে দুই তিন মাস পর্যন্ত যেখানে ইবাদতের প্রয়োজন হবে ফতোয়ার মধ্যে লিখে দিব।
আল্লাহ আল্লাহ।
আর মূল বিষয়বস্তু ইনশাআল্লাহ সারা জীবনের জন্য সংরক্ষিত হয়ে গেছে।
সুবহানাল্লাহ।
তাহলে জ্ঞানের সাগর কেমন,
মুখস্থ
বিদ্যা কেমন,
কেমন ছিল
মুখস্থ শক্তি,
সুবহানাল্লাহ,
একবার দেখে নেওয়াতে আপনার ফতোয়ার কিতাব মুখস্থ হয়ে যাচ্ছে, আর আলা হযরতের ফতোয়ার আন্দাজ কেমন হবে। আমি কিছুক্ষণ আগে আপনাকে গণিত শাস্ত্রের কথা বলেছিলাম।
জি,
তো একবার একটা ঘটনা এভাবে হয়েছিল যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলাহি, আমরা তো জানি যে প্রায় আপনিও বলেছেন যে শতের উপরে ওনার জ্ঞানের অধিকারী ছিলেন, এরপর অনেকে বলে থাকে যে পঞ্চান্নটিরও বেশি ওনার জ্ঞানের অধিকারী ছিল। তো আপনার তিনি দিনের সূর্য আর রাতের তারকা দেখে ঘুরিয়ে মিলিয়ে নিতেন, অর্থাৎ এটা ছিল ওনার ইলমে তাওকিত,
সময়ের উপরে জ্ঞান,
সময়ের উপরে জ্ঞান।
জি,
উনি দিনের সূর্য আর রাতের তারকা দেখেই সময় মিলিয়ে
নিতেন,
সময় একেবারেই সঠিক থাকতো, কখনো এক মিনিটেরও পার্থক্য হতো।
আল্লাহ।
এমনি ভাবে গণিত শাস্ত্রেও তিনি অভিজ্ঞ ছিলেন।
জি,
তিনি রহমাতুল্লাহি তাআলা বলেন, গণিত শাস্ত্রে আমার কোনো উস্তাদ ছিল না, গণিত শাস্ত্রের ক্ষেত্রে আমি কোনো উস্তাদের শরণাপন্ন হয়নি, আমি আমার সম্মানিত পিতার কাছ থেকে শুধুমাত্র চারটি নিয়ম,
আচ্ছা,
যোগ বিয়োগ গুণ ভাগ,
আচ্ছা,
সম্পূর্ণভাবে এজন্যই শিখেছি যেহেতু উত্তরাধিকারের মশালার মধ্যে এগুলোর প্রয়োজন। সম্মানিতা পিতা বলেন, কেন নিজের সময় এর মধ্যে নষ্ট করছো, অত গণিতের মধ্যে কেন সময় নষ্ট করছো? প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় তোমাকে এই জ্ঞান আপনি আপনাভাবেই শিখিয়ে দেওয়া হবে।
সুবহানাল্লাহ।
গণিত শাস্ত্রের মধ্যে হৃদয়গ্রাহী ঘটনা এভাবে পাওয়া যায় যে আমরা সবাই জানি, এই ঘটনাটা আবারও ইমান তাজা করার জন্য আপনাদের সামনে বলছি, যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই ভাইস চ্যান্সেলর, হ্যাঁ, ডক্টর জিয়াউদ্দিন, যিনি গণিত শাস্ত্রে বিদেশি ডিগ্রিও পুরস্কার লাভ করেন, তিনি রহমতুল্লাহি তাআলাহি এর কাছে গণিত বিষয়ক একটি মাসলা জিজ্ঞেস করার জন্য আসেন। বললেন, বলুন। তিনি বললেন, এটা এমন মাসলা নয় যে সহজে বলবো,
সহজে উত্তর।
আলা হযরত রহমতুল্লাহি তাআলা বললেন, কিছু তো বলুন। ভাইস চ্যান্সেলর সাহেব প্রশ্ন উপস্থাপন করলেন, তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই সময় এর সন্তোষজনক উত্তর দিয়ে দিলেন।
আল্লাহ!
তিনি আশ্চর্য হয়ে বলেন, এই মাসালার জন্য জার্মানি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু ঘটনাক্রমে আমার সহকর্মী প্রফেসর মাওলানা সৈয়দ সুলাইমান আশরাফ সাহেব আমাকে পরামর্শ দেন এবং আমি এখানে উপস্থিত হই। এমনই মনে হচ্ছে যে আপনি মাসালাটি কিতাবের মধ্যে দেখেছিলেন। ডক্টর সাহেব খুশি হয়ে ফিরে গেলেন এবং তিনি রহমতুল্লাহি তাআলার মতো ব্যক্তিত্বের প্রতি এত বেশি প্রভাব হয়ে গেলেন যে দাঁড়ি রেখে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
এবং নামাজ ও রোজার অনুসারী হয়ে যান।
সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলা রহমত উনাদের উপর বর্ষিত হোক।
আমিন আমিন।
তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। আসলে এটাই হচ্ছে আলা হযরত রহমতুল্লাহি তাআলার জ্ঞান। আর আলা হযরতের যে ঝলক, যে আসছে কেউ ওনাকে আবার আমলের দাওয়া দিয়ে আমলকারী বানিয়ে দেওয়া, এটাও কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলার একটা আন্দাজ ছিল, যেটা আমরা আমিরুল সুন্নাহর মধ্যে দেখতে পাই। কেউ এসেছে ওনার অন্তরকেও খুশি করেছে এবং আমলের দাওয়াত দিয়ে ওনাকে আমলকারী বানিয়ে দিয়েছে। আসলে আলা হযরতের জ্ঞান নিয়ে আলোচনা করার আমাদের অতটুকু যোগ্যতাও নেই, আসলে কাবিলও নই, কিন্তু তারপরও আজকে কিছু সৌভাগ্য হয়েছে যে আমি আলোচনা করব। তো এগুলো দেখে আসলেই নিজেকে গর্বিত অনুভব করি যে আলা হযরত রহমতুল্লাহি তাআলার মতো একজন মাসলাক আমরা পেয়েছি, আলা হযরতের মাসলাকের মধ্যে আছি। আল্লাহ করিম আমাদের সবাইকে মাসলাকের উপর আজীবন থাকার তৌফিক।
আমিন আমিন আমিন। আলা হযরত রহমতুল্লাহি তাআলাকে যিনি চিনেছেন, তিনি সঠিক পথ চিনেছেন, এটা আমরা বলতে পারি। কেননা আলা হযরতের লেখার লেখনীর যে আন্দাজ ছিল, লেখনীর যে একটা ধরন ছিল, ওই লেখনীর মধ্যেই ফুটে ওঠে ইশকে রসুল, খৌফে খোদা, আর ইসলামের সঠিক দিক নির্দেশনা। আলা হযরতকে যে বা যারা আমরা চিনতে পেরেছি, এতটুকু বিশ্বাস বা এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহ আমরা সঠিক পথ এবং সঠিক মত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কেননা প্রতিটি কিতাব, যে কিতাব যে বিষয় আলা হযরত লিখেছেন, আপনি দেখেন প্রতিটা কিতাবের মধ্যেই আলা হযরত ইশকে রসুলও রেখেছেন, সেখানে খৌফে খোদাও রেখেছেন, সঠিক আকিদাও রেখেছেন, এবং একজন মানুষের, একজন ইমানদারের, একজন মুমিনের জন্য বেসিক যে কাজগুলো, সম্পূর্ণ আলা হযরত রহমতুল্লাহি তাআলার লেখনীর মধ্যে ফুটে উঠেছে এবং সহজ ভাষায় তিনি লিখেছেন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা এমন একজন মহান ব্যক্তি ছিলেন যার পুরোটা জিন্দিগি, পুরোটা জীবনই আমরা যদি দেখি ইলমে দিন অর্জন, অর্থাৎ জ্ঞান অর্জন এবং জ্ঞান প্রচার করার কাজেই তিনি অতিবাহিত করেছেন। সে সফর অবস্থায় থাকলেও জ্ঞান প্রচার করেছেন, অর্জন করেছেন, আর যদি কোথাও বিশ্রামে থাকতেন, অর্থাৎ আমরা শুনলাম কোরআনের তর্জমা কখন করেছেন, তিনি আরাম করবেন, তখন ডেকেছেন মুফতি সাহেবকে, আসেন আপনি এই টাইমে, আমি এই সময়কে আপনাকে মৌখিকভাবে বলে দিব। অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহি তাআলা যে অবস্থাতে যেখানেই থাকতেন না কেন, জ্ঞান অর্জন করা এবং জ্ঞান কারো কাছে পৌঁছানো, আলা হযরতের জীবনের মধ্যে এটা মূল পাঠ ছিল, এটা জ্ঞান অর্জন করা এবং জ্ঞান শিক্ষা দেওয়া কাউকে।
জাকির ভাই, আজকে শিক্ষিত সমাজও চাই যে দীন ইসলাম নিয়ে আমরা অথেন্টিক কোনো কিতাবের কাছে যেতে যাই, আমরা যাতে অথেন্টিক কোনো মানুষের কাছে যাই। আমি বলবো যে আপনাদেরকে বেশি কষ্ট করতে হবে না, আলা হযরতকে নিয়ে রিসার্চ করুন আর আলা হযরতের কিতাব অধ্যয়ন করুন, আপনাদের অথেন্টিক সব মিলে যাবে। অর্থাৎ এখন তো মানুষ এদিক সেদিক ঘুরে বেড়ায়, তাই না? বা যখন মন চাইলো তার কাছে গেলাম, যখন মন চাইলো ওর কাছে গেলাম, এভাবে আমরা দীন ইসলামকে শিখছি। তো আমি বলবো যে আপনারা যদি, আমি বলছি এজন্য না, আপনিও তো একজন শিক্ষিত পার্সন না, আপনি নিজেকে এটা রিসার্চ করুন যে আলা হযরতের জ্ঞানের ধরন কেমন ছিল, জ্ঞানের মাপকাঠি কেমন ছিল, জ্ঞানের পরিমাপ কেমন ছিল। আপনি যদি ওনার রিসালা বা ওনার কিতাবগুলো অধ্যয়ন করবেন, ইনশাআল্লাহ আজওয়াজাল আপনাদের বুঝে চলে আসবে যে আলা হযরতের জ্ঞান কেমন ছিল।
জি জি, ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেকেই দেখি দর্শক শ্রোতা, যারা মোটামুটি দুই চারটা কিতাব লিখেছেন বা মোটামুটি কথা বলতে পারেন, আমরা কিন্তু ওই সকল মানুষের ভক্ত হয়ে যাই, ভক্ত তাড়াতাড়ি হয়ে যায়, কেননা সে কিতাবও লিখেছেন এবং কথাও মিষ্টি ভাষীও আছেন, কথাও বলতে পারেন, ভক্ত হয়ে যায় এত সহজে আর এত তাড়াতাড়ি। ভক্ত যদি হয়ে যায় ওই ব্যক্তির, তবে আলা হজরতের কেমন ভক্ত হওয়া দরকার? আমার তার জীবনীর মধ্যে, হায়াতে কারিমার মধ্যে বলা হয়েছে 1500 কিতাব তিনি লিখেছেন, একটা দুইটা নয়, 1500 কিতাব। আর এই 1500 কিতাব এক বিষয়ের উপরে নয়, কত বিষয়ের উপরে তিনার কিতাব লেখা হয়েছে। আচ্ছা, যে কিতাবগুলো পাওয়া গেছে সেগুলো তো হিফাজতে রাখা হয়েছে বা সেগুলো সংকলন করা হয়েছে, যে কিতাবগুলো চুরি হয়ে গেছে, যে কিতাবগুলো হারিয়ে গেছে, বন্যায় যেগুলো ভেসে গেছে সেগুলো এর মধ্যে নেই, ওগুলো তো চলেই গেছে, এটা ছাড়া যে কিতাবগুলো পাওয়া গেছে ওই কিতাবের সংখ্যা বলা হয়েছে 1500 কিতাব। কেউ বেশি বলেন আর কেউ কম বলেন। তো আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এই মহান ব্যক্তির জীবনী আরও বেশি অধ্যয়ন করা, তার জীবনী থেকে কিছু গ্রহণ করা, সংগ্রহ করা, আয়ত্ত করা এবং তার উপরে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও এই মহান সত্তার আরও একটি বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে উপস্থিত হব। ততক্ষণ আশা রাখি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।